যতদিন পর্যন্ত আমাদের তত্ত্বদর্শনের বিষয়ে ভুল বোঝাবুঝি থাকে ততদিন পর্যন্ত আমাদের কিছু আইনেই বলতে হবে, জানতে হবে। ভগবান আমাদের পরীক্ষা করবার জন্য সব সময়ই বসে আছেন, আমরা সব সময়ই তার কাছে পরীক্ষা দেব, গুরু বৈষ্ণবের কাছেও পরীক্ষা দেব, ভগবানের কাছেও পরীক্ষা দেব। পরীক্ষা দিতে আমরা কুণ্ঠিত হব না, তবে হৃদয়ে আশা বল ভরসা রাখতে হবে যে আমরা নিশ্চয়ই পাঠ করব। চিরদিনই শিক্ষক ছাত্রছাত্রীকে ফেল করবে সেটা চিন্তা করেন না, পাশ করাবার জন্যই তো বসে আছেন উপাধ্যায় গণ। গুরু বৈষ্ণব তো উপাধ্যায়, শ্রেষ্ঠ উপাধ্যায়, আর ভগবান তো পূর্ণ বিষয় বিক্রম, তাদের কি স্নেহতা কম আছে? প্রেমময় ভগবানের কি স্নেহতা কম আছে না গুরু বৈষ্ণবদের কম আছে? তাদের তো কম নেই। তথাপি আমাদেরও তো জমার ঘর হিসাব করতে হবে, আমাদের জমার ঘরটা যদি ভালো থাকে তাহলে আমাদের কোনো অসুবিধা নেই, যদি জমার ঘর কম থাকে জমার ঘর তৈরি করতে হবে, সে বিষয়ে আমরা চেষ্টা বিশিষ্ট থাকব। কিন্তু কখনোই আমরা তাড়াহুড়ো করব না, অপেক্ষা করতে হবে, ধৈর্য রাখতে হবে, উৎসাহ রাখতে হবে, নিশ্চয় আত্মিকা বুদ্ধি রাখতে হবে। গুরু বৈষ্ণব অবশ্যই কৃপা করছেন, ভগবান অবশ্যই কৃপা করবেন আমাদের, এই সুদৃঢ় বিশ্বাস নিয়েই তো আমরা সাধন ভজন পথে অগ্রসর হব, এইটাই তো আমাদের শিক্ষা। ওইটা যখনই আমরা বুঝাতে পারবো আমাদের উপরওয়ালাদের গুরুবর্গের কে এবং ভগবানকে, তখন পরীক্ষা সেই। তার জন্য তো অপেক্ষা করতে হবে, আমাদের ধৈর্য ধারণ করতে হবে, সামান্য রাখতে হবে, এসব না হলে তো আমরা কিছু পাচ্ছি না। সন্দেহ যদি এসে যায় ভগবান কি আমাদের জন্য কিছু ব্যবস্থা করবেন, গুরু বৈষ্ণব কি আমাদের জন্য কিছু ব্যবস্থা করবেন, এইরূপ ধরনের সংশয় সন্দেহ যদি থাকে তাহলে তো হলো না, তাহলে তো পরীক্ষা ফেল হয়ে যাই আমরা। পরীক্ষা ফেল হলে তো চলবে না, তারা নিশ্চয়ই করুণাময়, কে কমা কে? ভগবান কমা? ভগবান বলছেন আমার একান্ত আশ্রিতগণ আমারই একমাত্র সবকিছু, তার পূজা করলে আমি খুশি হই, আমাকে পৃথক পূজা না করলেও চলবে, এটা ভগবানের উক্তি। মদভক্ত পূজা ভদিকা সর্বভূতেষু মন্মতি, আমার ভক্তের পূজা আমার হইতে বড়, ভগবান এটা বলছেন। আর যিনি সর্বেশ্বরেশ্বর সর্বারাধ্য তত্ত্ব, তার কথা বলছেন তার একান্ত ভক্ত। আমরা তো সেই ভগবানেরই অধীন, তিনি যদি কৃপা না করেন আমাদের তো কিছুই করবার নাই, উভয় পক্ষের কথা তো একই রকমের, তাহলেও তো তত্ত্বদর্শন মানতে হবে আমাদের। সর্বোপরি কৃষ্ণ সর্বারাধ্য তত্ত্ব কৃষ্ণ, তিনি যদি তার ভক্তকে বাড়াতে চাইছেন তার মহিমা গুণ কীর্তন করছেন, ভক্তগণ তো একই ভাব নিয়েই চলছেন। সর্বাত্মা শ্রীপদ যদি বলি কম ভাগবতে আছে কথাটা, সর্বাত্মানা স্মৃতপদম, যদি আত্মসমর্পণ পূর্ণ আমরা দিয়ে বসে আছি, এইটুকু ভগবান দেখলেই তো তিনি সব ব্যবস্থায় নিয়ে নিচ্ছেন। আমরা আমাদের জন্য কিছু রেখে দিচ্ছি, সবটা দিতে পারছি না, ওই ক্ষেত্রেই আমাদের বিলম্বিত হচ্ছে সব প্রাপ্তিতে। আমার বলিতে প্রভু আর কিছু নাই, তুমি আমার মাত্র পিতা বন্ধু ভাই, এই কথা যখন দীর্ঘ করে বলতে পারি আমরা, তখন তো হয়ে গেল আমাদের ভগবান সত্যই ভক্তবৎসল প্রেমিক ভগবান, তার সবটাই আছে, দয়া মায়া আছে, স্নেহ আছে, ভক্তবৎসল তো তিনি। আশ্রিত জনপালক সেই ভগবান, বোকা হতভাগা আমাদের জন্য তিনি কান্নাকাটি করছেন সব সময়, তিনি তো চাইছেন সব বিলাবো। লোক যদি উপযুক্ত না পান তখন কি হবে? সম্পত্তি দিয়ে দিলেন আমাদের, সে সম্পত্তিটাকে খুব সযত্নে রক্ষা করতে হবে তো। সে বিদ্যাবুদ্ধি যদি আমরা না পাই তাহলে তো অপাত্রে দেওয়া হবে। এটা ভগবান বোঝেন না নিশ্চয়ই বোঝেন? এটা গুরু বৈষ্ণব বোঝেন না নিশ্চয়ই বোঝেন? তার জন্য অপেক্ষা করতে হবে, ধৈর্য রাখতে হবে। এরা তো কেউ অবুঝলেন, ভগবানও অবুঝলেন, আর তার একান্ত পার্শ্বদ ভক্তগণ তারাও অবুঝলেন। কিন্তু পরীক্ষাটা তো আমাদের দিতেই হবে, তার জন্য তো প্রস্তুত থাকতেই হবে, কান্নাকাটি তো রাখতেই হবে, কৃপা প্রার্থনা তো রাখতেই হবে, এছাড়া গতি কি আছে আমাদের? শুনলাম রূপ গোস্বামী প্রভুর উপদেশ অমৃতম, আমাদের চিন্তা করতে হবে। এই তো দেওয়ার জন্য বসে আছেন, যোগ্য পাত্র পাত্রী খুঁজছেন। এইটাই তো কথা ভগবানের, পড়াটা তো আমরা দিব, তিনি পাস করাবার জন্যই বসে আছেন, তিনি ফেল করাবার জন্য বসে নেই। এই তো তাঁর দয়া স্নেহ মমতা, সেটুকু আমাদের বুঝতে হবে, সেটুকু পাওয়ার জন্য আমাদের নির্ভর করতে হবে। তারপরে তাকে অবিশ্বাস করলে হবে না। আমি কতটুকু কি করছি সাধনার ক্ষেত্রে, সাধক সাধিকার ক্ষেত্রে, এইটাই হলো বিচার্য। আমি কতটুকু কি করছি? আমি তো আর ভগবানের পরীক্ষক নই, আমি ভগবান আমার পরীক্ষক। সেই পরীক্ষা দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকবো। তুমি কখনোই চান না যে আমার সন্তানরা পরীক্ষা ফেল করুক আর কান্নাকাটি করুক। ছেলেটা মেয়েটা যদি ফেল করে নিশ্চয়ই গার্জিয়ানের কষ্ট হয়, দুঃখ হয়, তার নাম গার্জিয়ান। ভগবানের দুঃখ কষ্ট হয় না, গুরু বৈষ্ণবের দুঃখ কষ্ট হয় না, এটা বুঝতে হবে, অন্তর দিয়ে বুঝতে হবে এটা। কিন্তু চেষ্টাটা আমাদের খুব নির্বলিক হওয়া চাই, আন্তরিক হওয়া চাই। সাধন ভজন বাহ্য একটা আছে আর আন্তরিক একটা আছে, আমাদের তো অন্তরটাই দেখাতে হবে। বাহ্য এ করলে পরে সেখানে আমরা তাহলে ভগবানকে ঠকাচ্ছি এমন হয়ে যাবে, এখানে অ্যাকশন হবে না। অন্তর জানি সবটাই বুঝতে পারছেন, আমার কোন ছেলে মেয়েটা আন্তরিক ভাবে কান্নাকাটি করছে আর কোন ছেলেটা মেয়েটা লোক দেখানো কিছু করছে, সেখানে ধরা পড়ে যাবে। যন্ত্র এমনই, সেখানে ধরা পড়ে যাবে। তিনি স্বয়ং ম্যাগনোমিটার মেশিন, প্লেনে উঠতে গেলে ম্যাগনোমিটার মেশিন বসানো আছে, ওদিকে চেকিং হয়ে যাবে সব, আবার ফাইনাল চেকিং যখন আমি ফ্লাইটে উঠবো। আড়ালে আছে, যদি আমার কাছে স্মাগলার আমি হই সব ধরা পড়ে যাবে। অন্য সব পাস করে চলে যাচ্ছে, ক্যান হ্যাঁ করছে না, কিন্তু যে স্মাগলার ধরা পড়ে যাবে ক্যান করে চিৎকার করতে থাকবে, হল্ট, সঙ্গে সঙ্গে আবার সিকিউরিটি চলে আসবে। আমরা পড়াটা দেবো তো ভগবানের কাছে, সেখানে তো চালাকি চাকরি করলে হবে না, ধরা পড়ে যাব। হৃদয়টা দেখাতে হবে বজ্রংবলী হনুমানজির মতো, আমি চালাকি করছি না, পিতা মায়ের দেওয়া এত স্নেহের জিনিস আমি কেটে কেটে ফেলে দিচ্ছি। কি দেখছিলাম ওর ভিতরে? দেখছিলাম প্রত্যেকটা মুক্তাদানার মধ্যে আমার সীতারাম আছেন কিনা, এত অহংকার তোমার? কোন অহংকার আমার নাই, তোমার কৃপায় আমার কোন অহংকার নাই। গুরু কে? লক্ষণ, তিনি হলেন গুরুদত্ত। আর পরীক্ষা যাকে করছেন তিনিও গুরুদত্ত, তিনিও কমানন বজরঙ্গলি হনুমানজি, একই রকমের তত্ত্ব তারা ঢেলি করছেন। তত্ত্ব দর্শনটা এইভাবেই তো প্রকাশিত হচ্ছে জগতে, পড়াটা দিতেই হবে আমাদের, পরীক্ষা আমাদের দিতেই হবে এবং পাশও করতে হবে। শুধু পাশ করতে পাশ করলে হবে না, ডিভিশনে পাশ করতে হবে, ভালো ডিভিশনে। শুধু তাই নয়, ফার্স্ট ক্লাস পাশ সব হবে। এইভাবে পরীক্ষা দিতে হবে, এইভাবে পাশ করতে হবে, সেই কথাই তো শাস্ত্রে শেখানো আছে, বুঝানো আছে। কিন্তু পরীক্ষা লেনেবারা জিনিস, লেনেবারই জিনিস, কখনো ফেল করার না ইচ্ছা করে। আমার দুর্ভাগ্য আমি যদি ফেল হয়ে যাই, আবার চেষ্টা করব, আবার ভালো করে অনুশীলন করব, আবার ভালো করে পড়া করব, যাতে ভালোভাবে পাশ করতে পারি। এর নাম তো সাধন। আর ভজন যখন আমার রিয়েলাইজেশন হয়েছে বাস্তব, তখন ভজন, ভজনের কথা আসবে, আসছেই ওটা আসবে। কসরত করে চেষ্টা করে আনতে হয় না ওটা। বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রযোজিত জনয়েতি আসু বৈরাগ্যং জ্ঞানঞ্চ যদহৈতুকম্। জ্ঞান বৈরাগ্যদি কবু নহে ভক্তির অঙ্গ, ওটা এসে যাবে সঙ্গে সঙ্গে। ওটা ভগবানের ভক্তি বিধান করলেই ওটা এসে যাবে আনুষঙ্গিক। ওটা জ্ঞান বৈরাগ্যদি কবু নহে ভক্তির অঙ্গ, এ কথা ব্যাখ্যা করা আছে। আমরা যদি মনে করি জ্ঞান বৈরাগ্য আলাদা জিনিস, জ্ঞান বৈরাগ্যের দ্বারা ভক্তি লাভ করা যাবে, হবে না। তার উল্টো থিওরি, হবে না। ভগবানের ভক্তি বিধান করলে জ্ঞান বৈরাগ্যের সঙ্গে সঙ্গে চলে আসবে। সে বৈরাগ্য নিখাদ, খাদযুক্ত সোনা নয়, নিখাদ, সেই কথাই বলা আছে। পড়াটা তো দিতেই হবে আমার গার্জিয়ানের কাছে, আমার শিক্ষকের কাছে, উপাধ্যায়ের কাছে নিশ্চয়ই পড়া দিতে হবে, পরীক্ষা নিশ্চয়ই দিতে হবে। আমি, আমার চিন্তা সবসময় থাকবে যে আমি পরীক্ষায় পাশ করব। আমার গার্জিয়ানরা অনেক পয়সা কড়ি খরচ করে আমাকে পড়াচ্ছেন, সুতরাং আমি ফেল করব কেন? যাতে পাশ করতে পারি, খুব ভালোভাবে পাশ করতে পারি, ভালো ডিভিশনে পাশ করতে পারি, ফার্স্ট ক্লাস পাস হতে পারি, এমন ধরনের আমি পরীক্ষা দেবো, পড়াশোনা করব। এর নাম হল সাধন।
হরে কৃষ্ণ,
হরে কৃষ্ণ। সংসারে চলতে গেলে আমাদের এখানকার যে আইন কানুন আছে, বিধি নিষেধাত্মক যে আইন কানুন আছে এখানে এই জগতে, সেগুলো মেনে চলতে হয়। সেটা সরকারের আইন বলা যায়। আর যখন আমরা পরমার্থ পথে চলি, তখনও বিধি নিষেধাত্মক কিছু আইন কানুন পালন করতে হয়। এই জগতে চলতে গেলে জগতের আইন যেমন মেনে নেওয়া প্রয়োজন হয়, তেমনি করে পারমার্থিক আইনও পালন করতে হয়। কোনটা কতটুকু মানব সেটা হলো বিচারের বিষয়। যারা পরমার্থ পথে চলছেন, ধর্মপথে চলছেন, ধর্ম মানে আত্মধর্ম, নিত্য ধর্ম, সনাতন ধর্ম, পথে যারা চলছেন সেই আইন কানুন মেনে ডিসিপ্লিন মেনে যারা তাদের সাধন ভজন পথ রক্ষা করছেন তারা কতটুকু কি করবেন? স্টেটের আইন যা আছে স্টেট রুলস অ্যান্ড রেগুলেশন এগুলো মানতেই হবে, যদি না মানি তাহলে স্টেটে থাকবার অধিকার নেই আমাদের। আবার পরমার্থ পথে যারা অগ্রসর হচ্ছেন তাদের পারমার্থিক সংবিধান অর্থাৎ শাস্ত্র মেনে চলতে হয়, তাহলে আবার এদিকে চিন্তা করলে দেখা যায় লৌকিক ব্যবহারিক জগতের আইন আর পারমার্থিক আইন দুটো একই রকম নয়, বিলক্ষণ পার্থক্য আছে। পরমার্থ যাজন করতে গেলেও প্র্যাকটিস করতে গেলেও তার ভিতরেও যে অসুবিধাগুলো দেখা যাচ্ছে তার মধ্যেও পার্থক্য আছে। এর ভিতরে মার্ত যে আইন সেই আইনটা লৌকিক ব্যবহারিক জগতেরই, পারমার্থিক আইন বিধি নিষেধ তার সঙ্গে মেলে না। তাহলে কি করবো আমরা? আমরা যদি পারমার্থিক জন হই তাহলে শাস্ত্রীয় আইন কানুন ডিসিপ্লিন মেনে চলতে হয় আমাদের, তখন কি করবো আমরা? এটা প্রশ্নের বিষয়। পারমার্থিকতা একটা এমন জিনিস সব বিচারের উপরে, সেই বিচার যদি আমরা মেনে চলি তাহলে লৌকিক ব্যবহারিক জগতের আইনও ওর ভিতরেই থেকে যায়। কিন্তু সেটা মেনে নেওয়ার ক্ষমতা বুদ্ধি অধিকার আমাদের নেই। শাস্ত্রে যা বলছেন সেটা মেনে নেওয়া, শাস্ত্রেও তো আবার বিভিন্ন রকমের কথা আছে, বিভিন্ন অধিকারীর জন্য কথা আছে, কনিষ্ঠ অধিকারী, মধ্যম অধিকারী, উত্তম অধিকারী, তিন রকম অধিকার আছে। শাস্ত্র যদি মেনে নিতেই হয় তাহলে শাস্ত্র তো এক এক সময় এক এক রকম ধরনের বিধান দিয়েছেন, কিন্তু তার ভিতরে সামঞ্জস্য আছে, এই বিচারটা বুঝতে হবে। যখন কোন তত্ত্ব সিদ্ধান্ত বিষয়ে জাজমেন্ট রায় আমাদের দরকার হয় ঠিক ঠিকভাবে, তখন শাস্ত্রই হচ্ছেন আমাদের প্রপার মিডিয়াম মেনে নিতে হয়। এখানে অবস্থায় আমরা কি করব? গীতা উপদেশ করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ তিনি তাঁর প্রিয় সখা অর্জুনকে লক্ষ্য করেই সমস্ত জগৎকে উপদেশ করেছেন, উদ্দেশ্য আমাদেরই বিষয়বস্তুগুলো জানিয়ে দেওয়া। অর্জুনকে সেখানে বলছেন তসমাত শাস্ত্রং প্রমাণংতে কার্যা কার্য ব্যবস্থিত, যখন তুমি বিধি নিষেধাত্মক ব্যবস্থায় কোনটা করব কোনটা করব না অনেকটা দ্বন্দ্বের মধ্যে পড়ে যাচ্ছ, তখন শাস্ত্রের বিচার শাস্ত্রের জাজমেন্টটাই তুমি মেনে নাও। শাস্ত্রে যে বিধি নিষেধাত্মক কথাগুলো বলা আছে তার ভিতরে কিন্তু অনেক বিচার, যে বিচারগুলো লৌকিক ব্যবহারিক জগৎ মানে না বা তারা প্রয়োজন বোধ করে না ওটা মানবার, সেখানে কি করা হবে? বিচার এদিক ওদিক হয়ে যাচ্ছে কিরকম স্থান কাল পাত্র বিচারে, সব স্থানে একই রকম ধরনের আইন একইভাবে প্রযুক্ত হতে পারে না, সব কালে একই ধরনের আইন প্রযুক্ত হতে পারে না। স্থান কাল সব পাত্রের বেলায় একই আইন প্রযুক্ত হতে পারে না, এটাও বিচার বিবেচনা করতে হবে। আমাদের এখানে যখন সূর্যোদয় এখান থেকে বহু দূরে চলে গেলে উত্তরে, সেখানে উদয়াস্তে তো তফাৎ হচ্ছে, সেই অনুসারেও ব্রত ফরমাদির টাইমটাও বদল হচ্ছে, পরিবর্তিত হচ্ছে, তাহলে কি করা যাবে? শাস্ত্রের আইন মেনে চলতে হবে একথা ঠিক, কিন্তু সেই শাস্ত্রের স্থানকাল পাত্র ভেদে যে বিধি নিষেধের ব্যবস্থা দেওয়া হচ্ছে তার ভিতরেও কিছু পার্থক্য আছে, তখন কি করব আমরা? তিনজনই কি চারজনই দাবি করছেন আমরা শুদ্ধ বৈষ্ণব, চার গুরু কি দাবি করছেন আমরা শুদ্ধ বৈষ্ণব, কিন্তু বিচার দেওয়ার বেলায় পৃথক পৃথক হয়ে যাচ্ছে। এর মধ্যে সামঞ্জস্য কোথায়? বিচার ক্ষেত্রে এখানে সামঞ্জস্য কোথায়? একজন ব্যবস্থা দিচ্ছেন একাদশী দ্বাদশী ত্রয়োদশীর উপবাস একদিনে করা হোক, আর ত্রয়োদশীতেই ঠাকুরের পূজা অর্চন করে পালন করা হোক, আর একজন ব্যবস্থা দিচ্ছেন দ্বাদশীতে উপবাস করা হোক, ত্রয়োদশীতে ঠাকুরের পূজা অর্চন করে পালন করা হোক, আবার কোন জায়গায় ব্যবস্থা দেখা যাচ্ছে তিন দিন নিয়ে, প্রথম দিন নিরম্ব উপবাস, দ্বিতীয় দিন কিছু অনুকল্প পালন এবং উপবাস, তৃতীয় দিনে সে পালন। এখন এর তো একটা সামঞ্জস্য আছে, সামঞ্জস্যটা তো পৃথক পৃথক হওয়া উচিত না, অত তো হয়ে যাচ্ছে, আর কি করা হবে? বিচার তো পড়ে আছে, সব তিনজন চারজনই তো বিচার জানেন, তাহলে ভিন্ন ভিন্ন রকমের ব্যবস্থা কেন আসছে? এর মধ্যে কি কিছু সামঞ্জস্য নাই? এমন ব্যাপার কখনো কখনো ঘটছে শাস্ত্রে হয়তো সেই রকম ধরনের বিচার ব্যবস্থা দেওয়া নেই, তখন কি করা হবে? অথচ তখন ঘটনা ঘটছে, তখন কি করা হবে? স্বাস্থ্য খুঁজে পাওয়া যাচ্ছে না, আইডিয়ার অর নাই, এক্সেপশন কিছু নাই বা অল্টারনেটিভ কোনো ব্যবস্থা নেই, সেখানে শাস্ত্রেই বর্ণনা আছে এমন যদি মতদ্বৈত দশা উপস্থিত হয় তাহলে মহাজনানুভব বলে একটা জিনিস আছে, সেই ব্যবস্থা মেনে নিতে হয়। শাস্ত্রে ওই রকম ধরনের উদাহরণ পাওয়া গেল না যে ঘটনাটা হচ্ছে, তখন মহাজনানুভব বলে মেনে নিতে হবে। তাহলে কি করবো আমরা? আলোচনার বিষয় লৌকিক ব্যবহারিক যদি আইন মানি তাহলে পারমার্থিক আইনকে লঙ্ঘন করা হলো, আর পারমার্থিক আইন যদি পালন করতে যাই তাহলে লৌকিক ব্যবহারিককে বাদ দেওয়া হলো। কিন্তু শুদ্ধ ব্যবস্থা মেনে নেওয়া হলো কিনা এ একটা কথা। তারপরে বর্তমানে আমরা যারা কলিজি অন্নগত প্রাণ, কদিন একটা লোক পরপর উপবাস দেবে সেও তো একটা চিন্তার বিষয়, সেও একটা চিন্তার বিষয়। সব দিক চিন্তা ভাবনা করেই ব্যবস্থাটা হলে সামঞ্জস্য হয়। কি করা যাবে? আইনেরও বহু রকম ব্যাখ্যা, একটা আইনের বহু রকম ব্যাখ্যা, সেই ব্যাখ্যার সবটা যদি আমরা মানতে যাই তাহলে তো মূল বিষয়বস্তু সরে যাচ্ছে। তখন দেখা যাবে উপবাসের যে স্পিরিটটা সেটা নষ্ট হয়ে যাচ্ছে। যাকে বলা হয় যার জন্য রামের মা তারই তুমি চিনলে না, এমন অবস্থাটা আছে। তাহলে কি করবো আমরা? একটা ব্যবস্থা তো বের করতেই হবে। সংক্ষিপ্ত ব্যবস্থা হলেই ভালো হয় সব থেকে, এ বিষয়ে বলার কিছু নাই। আমার মঠ মিশনের ব্যবস্থা ভুল এটা কেউ প্রমাণ করতে পারবেন না। আবার আর দুই তিন মঠ মিশনের যে প্রদত্ত ব্যবস্থা সেটাকেও অস্বীকার করা বা ইগনোর করতে পারা যায় না, এমত অবস্থায় কি করা হবে এটা চিন্তার কথা। আমাদের পারমার্থিকতাও নষ্ট না হয়, আবার উপবাসের যে স্পিরিটটা আছে ভক্তি লাভার্থে সেটাও আমরা না ছেড়ে দেই, এ দুটোই দরকার আছে। এসব গণ্ডগোলগুলো আছে, যদি বলি আমরা যে না ওগুলো আমাদের দেখার দরকার নেই তাহলে আর পরমার্থ হল না। বিদ্যাতিথি পালন করা যাবে না, শুদ্ধ তিথি পালন করতে হবে, এ কথা সর্ববাদী সম্মত সত্য। কিন্তু যখন বিধি ব্যবস্থায় কিছু মতদ্বৈরতা উপস্থিত হয়, মতান্তর উপস্থিত হয়, তখন নিশ্চয়ই একটা আলোচনা করে তার ব্যবস্থাটা দিলেই ভালো হয়। নিজের ঘোল টক বলে না, ওয়ালাকে জিজ্ঞাসা করলে সে বলবে না আমার ঘোল খুব ভালো, টাটকা, খুব মিষ্টি, কিন্তু স্বীকার করবে না ওটা। ওটা তো পার্থিব জগতের ব্যাপার, আর পারমার্থিক ক্ষেত্রে সেখানে নিজের ঘোল আর পরের ঘোল বলে কোনো কথা নেই তো, ওটা তো বাস্তব সত্যের ব্যাপার। অ্যাট এনি কস্ট, অ্যাট এনি রেট সেটাকে আমাকে মেনটেন করতেই হবে, এই হলো বিচার। এখন তার ভিতরে যদি কেউ অসমর্থ হয়ে পড়েন তখন কি করা, না মরতেই ভূত হওয়া উচিত নয়। লোকটা মারা গেলে পরে তারপর তো ভূত পেতনি হয়, তা আমরা না মরবার আগেই যদি ভূত পেতনি হয়ে বসে থাকলাম তাহলে কি হবে? সেই জন্যে ট্রায়াল সলিসিটেড, পরীক্ষা প্রার্থনীয়, দেখা যাক কতটা পারা যায়। যদি একদিন উপবাস করে যদি আমাকে 4 ঘন্টা শুয়ে থাকতে হয়, আর 2 দিন উপবাস করে যদি 8 ঘন্টা শুয়ে থাকতে হয়, তাহলে কি করব? সে তো একটা বিচারের কথা আছে, এটা তাহার এখানে একটা ব্যক্তিগত ব্যাপারের মধ্যে আর এটা সমষ্টিগত না। কেন? সকলের রেজিস্ট্যান্স পাওয়ার তো সমান নয়, ক্ষুধা লাগলে কেউ ক্ষুধা সহ্য করেন। আমাদের মাতৃজাতির মধ্যে এদের অধিকাংশেরই উপবাস দেওয়া খুব অভ্যাস আছে, না খেয়ে না দেয়ে এরা সবাইকে খাওয়াতে পড়াতে পারেন। একাডেমিক মাতৃজাতির আছে বেশি, এটা মেনে নিতেই হবে। কিন্তু আবার আর এক ক্লাসের পক্ষে অসুবিধা হয়ে পড়ে, তারা একটু বেশি সুবিধাবাদী, যাদের বলা হয় পিতৃতান্ত্রিক, তাদের বেলায় একটু ধৈর্য ধৈর্য বোধ হয় একটু কিছু কম আছে মনে হয়। তো সবগুলোই তো বিচারের কথা আছে। এখন শেষ রক্ষায় যে রক্ষা এটা কে বুঝবেন? আমাদের শাস্ত্র এইটাই বিচার করেছেন, সেই বিচার করে আপনারা ব্যবস্থা নেবেন। শাস্ত্রের আইন পালন করতে গেলে কষ্ট তো কিছু হয়ই, সাধন ভজন যারা করছেন তাদের কায়িক মানসিক ক্লেশ তো আছেই, আত্মিক ক্লেশ, এটাকে ক্লেশ নয়, এটাকে ক্লেশ বলা যাবে না, শাস্ত্র একে ক্লেশ বলেননি। কেন? তোমার সেবায় দুঃখ হয় যত, সেও তো পরম সুখ, সেবা সুখ দুঃখ পরম সম্পদ নাশয় এই অবিদ্যা দুঃখ, এই তো কথা বলা আছে। ভগবত প্রত্যর্থে যা আমরা করব তার জন্য আমাদের একটু কষ্ট হলেও সেটাকে মেনে নিতে হয়, সেটা পরম সুখ, পরম শান্তি, এই বিচারটাই রেখে আমাদের চলতে হয়। তা কি করব? সবটা বিচার বিবেচনা করে আমি মরে না যাই এই অবস্থাটা দেখতে হবে, আর যদি ভগবান আমাকে বাঁচিয়ে রাখেন গুড, খারাপ কিছু না, ভালো কথা, বেঁচে গেলাম। সব জিনিসটা নিজের পর চাপিয়ে নিয়ে সেই অনুসারে ব্যবস্থাটা নিলেই ভালো হয়। তাহলে সাধুগুরু বৈষ্ণব বেঁচে গেলেন, আর শাস্ত্রও বেঁচে গেলেন, আর আমাদেরও সুবিধা অসুবিধা সবই বেঁচে গেল। এইটাই হলো সব থেকে বুদ্ধিমত্তার কথা। উপবাসীদের ক্ষেত্রেতে নিজেদের সুবিধা অসুবিধা এটা খুব বড় কথা না, সামগ্রিকভাবে শাস্ত্রের ডিসিপ্লিন মেনে নিতে পারলেই সব থেকে ভালো, এর থেকে ভালো কথা আর কিছু হয় না। অনেক সময় হয় আমাদের উপবাসের কথা শুনলেই আমাদের মাথা খারাপ হয়ে যায়, এমন কোন কোন ব্যক্তি আছেন উপবাসের কথা যদি আগের দিনে শুনেছেন তখন থেকে তার আর ঘুম হবে না, বা বেশি করে ঘুম হবে। অন্যদিনে হয়তো সারাদিন কেটে গেল কাজেতে, কিন্তু যেদিন উপবাসের ব্যবস্থা সেই দিন সকাল থেকেই ঘুম লাগাত। এটা উইকনেস, দুর্বলতা। কাজ করতে করতে বেলা 12টা বেজে গেল, কিছু খাওয়াও হয়নি, কিছুই হয়নি, বেশ কেটে গেল। কিন্তু উপবাসের দিনেতে সেদিন সকাল থেকেই দুর্বল আমি ফিরে উঠলাম না। এই জাতীয়, এটা হলো এক জাতীয় দুর্বলতা, উইকনেস। তো এই উইকনেসটা থাকা ভালো না। সৎসাহস, মোরাল কারেজ দরকার আছে পরমার্থের জন্য। পরমার্থ মানে ভগবত প্রীতি কামনায়, গুরু বৈষ্ণবের প্রীতি কামনায়, আমার আত্মকল্যাণের জন্য এটা দরকার আছে। সেটা আমি বিবেচনা করব, যতদূর পারি আমি রক্ষা করব সেটা। এমন যদি হয়, ভগবান উনি যদি করেন আমি অজ্ঞান হয়ে গেলাম, তা আগে বলে টলে রাখতে হবে যে আমি ব্রত পালন করছি বটে, তবে আমার প্রতি একটু লক্ষ্য রাখবেন। আমি যদি অজ্ঞান টকান হয়ে যাই তাহলে একটু মুখে জল টল দেবেন, কি করা যাবে। বিচারগুলো তো আছে পড়ে, এই বিচারগুলো নিয়েই তো আমাদের চলতে হবে। কোনো বিচারই বাদ দিতে পারছি না। লৌকিক ব্যবহারিক জগতে যেসব বিচারগুলো না হচ্ছে, এগুলো ক্ষণিক, তাৎকালিক, ফর দি টাইম বিইং, এগুলো তো কোনো লাভ নেই। লৌকিক ব্যবহারিক যে বিচারগুলো তাতে কোনো লাভ নেই। আরাধনা উপাসনাটা করার কথা ভগবানের বেলায়, এবং শুধু ভগবান এ কথা বললেও মিথ্যা কথা বলা হবে। কেন? আমরা সরস্বতী পুজো করি, যারা সাধন ভজন ঠিক বুঝি না তারা সরস্বতী পুজো করে। বাচ্চা বাচ্চিগুলোকে যতক্ষণ মানে তারা অঞ্জলি না দেবে ততক্ষণ পর্যন্ত তাদের খেতে দেওয়া হয় না। এদিকে পেটে সুচো ডন মারছে, তা হলেও তাদের খেতে দেওয়া হয় না। যাও আগে অঞ্জলি দিয়ে আসো, তারপর অঞ্জলি কি দেয় সরস্বতী পুজোর সময়? বাচ্চা বয়সে তো পড়েছিলাম, এখনো ভুলিনি আমি, সরস্বতী নমো নিত্যং ভদ্রকালেই নমো নমঃ, বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যা সানিধ্যয়েবচ। এই দুবার পড়ালেন, দাও পুষ্পাঞ্জলি, ছুঁড়ে মুড়ে ফেললো সব, কোথায় দিল কোথায় কোথায় কি পড়লো তার কি জানি। তারপরেই আছে লুচি ফুড়ি, আছে বাঁধাকপির ঘণ্ট, আছে আর বুঁদে বলে যে জিনিস আছে সস্তা দরের সকলের, এতো পাওয়াই যায়। কিন্তু হবে কি, যে বিদ্যা অর্জন করবার জন্য আমরা পুষ্পাঞ্জলি দেওয়াচ্ছি ছেলে মেয়েদের, সেই বিদ্যা তো তাৎকালিক। সে বিদ্যা অবিদ্যা ভেল, এই তো অবস্থা, কি করবো? তার আলটিমেটামটা কি? এইখানেই থেকে যাবে, সে বিদ্যার যা ফলশ্রুতি সব এইখানে থেকে যাবে, এখান থেকে পার পাবে না। তার ঊর্ধ্বগতি নাই সেই বিদ্যার, জড় বিদ্যা। এই জন্যই শাস্ত্রতে মহাজন্মানির মধ্যে দেখতে পাই আমরা, জড় বিদ্যা যত মায়ার বৈভব, তোমার ভজনে বাধা, মোহ জনমিয়া অনিত্য সংসারে জীবকে করায় গাধা। বলা আছে শাস্ত্রে, বলেছেন আমি বলিনি, সেই গাধা হয়ে সংসারের বোঝা বসিনু অনেক কাল, বার্ধক্য আসিয়া ঘেরিল আমারে, না বার্ধক্য সংসার লাগিল ভালো। যাই হোক ওরকম আছে সব। তো এগুলো তো শাস্ত্রেরই কথা, ভাগবতের কথা, সেইটাই সহজ সরল পদ্যানুবাদ হয়েছে। কথাগুলো তো মিথ্যা নয়, কথাগুলো তো ঠিক, শুনতে একটু খারাপ লাগছে বটে, কিন্তু কথাগুলো অত্যন্ত খাঁটি সত্য কথা। আমার মনে আছে এক গৃহস্থ, তার বাড়িতে খুব দুঃখ কষ্ট, সেই জন্য তিনি ভাগবত দিয়েছেন, তার বাড়িতে ভাগবত পাঠ হচ্ছে। এখন প্রথমে কীর্তন হচ্ছে, কীর্তনের শেষের দিকে একটা খুব লম্বা কীর্তন ধরে দিয়েছেন বৈষ্ণবরা, তারপরে পাঠ হবে। সেই সময় দুর্গম মানব জন্ম লভিয়া সংসারে কৃষ্ণ না খুঁজিনি দুঃখ কহিব কাহারে। আমাদের এখানে অনেক কীর্তনীয় প্রভুরা সব বসে আছেন, ওরা কীর্তন করেন। এটা শ্মশানে শরীর মম পড়িয়া রহিবে, বিহঙ্গ পতঙ্গ তাই বিহার করিবে, কুকুর শৃগাল সব আনন্দিত হয়ে মহোৎসব করিবে আমার এই স্বাদের দেহ লয়ে। এই কীর্তন শুনেই তো গৃহস্থ একেবারে চলিতম। এই শোনাবার জন্য আপনাদের ডেকেছি, আমরা নিজেরাই সংসারে জুড়ে ঘুরে মরছি, আবার এই কুকুর শিয়াল সব আর এই সব মরাসব টানাটানি করছে, এইগুলো শোনাবার জন্য ডেকেছি আপনাদের। আপনার কিছু ভালো কথা বলুন, এইটা যে সব থেকে ভালো কথা মাথায় তার ঢুকছে না। এইরকম তো আমরা সংসারে আছি এই অবস্থায়, ওই কথাটা বলতে গেলেই ওটা যেন ভাসুর ঠাকুরের কথা, ভাসুর ঠাকুরের নাম সেরকম ধরনের গণ্ডগোল। তা কি করব আমরা, শাস্ত্রই বা কি ভুল করলেন, আর ভগবান তিনি যে সাক্ষাৎ বাণী বলেছেন সেইটাও তো শাস্ত্র, তাহলে ভগবানের ভুল হয়েছে কথা বলবো আমরা? তবে না মনি ঋষিগণের ভুল হয়েছে এই কথা বলবো, না গুরুবর্গের ভুল হয়েছে, গুরু গোষ্ঠীগণের ভুল হয়েছে তাই বলবো? আমরা যা শুনতে অভ্যস্ত সেই নিয়েই তো আমরা বিচার করি, ভালো মন্দ কিছু বুঝি না, বিচারটা ওইভাবেই আমরা করি। তো আমাদের জাজমেন্টটা তো স্বার্থপর, কি দেখছো তুমি, কোথায় কি দেখছো, আমাদের বিচারটাই হল স্বার্থপর বিচার আর অবুঝের বিচার। বুঝটা যদি আমরা পাই তাহলে সব বুঝ অনুসারেই আমরা সংসারে কাজ করব। এই বুঝটা ভগবান দিতে পারেননি, এই বুঝটা ভগবান বাক্য যে শাস্ত্র দিতে পারেননি, বুঝাতে পারেননি আমাদের, এই বুঝটা গুরু গোষ্ঠীগণ দিতে পারেননি। এখন কি করবো আমরা, আমাদের উপায় কি হবে? প্রহ্লাদ মহারাজ এই জন্য তো অনেক চিন্তা করেছেন আমাদের জন্য, আমাদের এই দুর্ভাগ্যের জন্য অনেক চিন্তা ভাবনা করেছেন প্রহ্লাদ মহারাজ, বুঝাতে পারা যায়নি, আবার একটু একটু নরম নরম গাড়িও দিয়েছেন। ভাগবতী মতির্ণ কৃষ্ণে পরত চতুর্বা নিখো বিপদ্যেত গৃহব্রতানাম অদন্ত গভীর বিশতাংশ মিশ্রম পুনঃ পুনশ্চর্বিত চর্বনামাম। মতির্ণ কৃষ্ণে আমাদের ভগবানে রতিমতি আসছে না, আমরা হরিভজন করছি না, করব না, বিভিন্ন বাজে কাজ নিয়ে চিন্তা নিয়ে আমরা সব সময় বসে আছি, কিন্তু একবার কৃষ্ণ গোবিন্দ মুকুন্দ মুরারি এ বলতে মন চায় না, ইচ্ছে করে না, মুশকিল তো। দিবস রজনী আবল তাবল পচাল পাড়িতে পারো, তাহার মধ্যে কখনো কেন কি গোবিন্দ বলিতে নারো। কথাগুলো মনে করিয়ে দিচ্ছেন পদকর্তা, সাধু মহাজনগণ মনে করিয়ে দিচ্ছেন, তুমি এসবগুলো একটু চিন্তা ভাবনা করো, কেন এসেছিলে গো এ সংসারে, উত্তরটা দিয়ে রেখেছেন। শ্রীকৃষ্ণ অষ্টত্ব শত নাম কি আছে, ভোর হলেই তো উনি একটা কমণ্ডলু হাতে গঙ্গায় যেতে হয়, কেন করে আসবার সময় তার রাস্তায় বলতে বলতে আছি কি দিন যায় মিঠা খাতে, রাত্রি গেল নিদ্রে না বোঝেন চরণ আরো বৃন্দে, এই তো বলি। আবার আর একটা কথা যেটা বলতে যাচ্ছি, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু নিচে মায়াবদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু, ওসব বলতে বলতে আসি, কিছুই তো বুঝি না, সবটাই বুঝি আবার যেন কিছুই বুঝি না, অনেক কিছু করি কিন্তু সবটাই যেন উপর উপর ভিতরে প্রবেশ হয় না। এই যে উপদেশ নির্দেশ গুলো আছে বিধিনিষেধাত্মক, এর ভিতরে প্রবেশ করি না, তাই মুখে মুখে উপর উপর বলে যাই। যদি কোন রকমে ভিতরে প্রবেশ করি তাহলে তো আর সংসারে চলবে না, তাহলে আর সংসারে থাকা চলবে না, কিন্তু সংসারে ছেড়ে চলে যেতে হবে এ কথা কি সব জায়গায় বলা আছে শাস্ত্রে? তা তো নাই, শাস্ত্রকাররা তারা তো